আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় প্রিয় স্টাইম ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি কবরবাসীর গঠন বলে অনুষ্ঠানে। আমরা মুসলমান, আমাদেরকে কবরস্থ হতে হবে। আমাদের এই কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে, কেমনটা হতে পারে? আসুন আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা সে বিষয়ে আমরা শুনব। এর পূর্বে আসুন আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। সাদাতুদ্দারঈন কিতাবের মধ্যে আল্লাহর পিয়ারা নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পড়ো, স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, পূর্বেই বলেছিলাম যে কবর তো বাহ্যিক দৃষ্টিতে একই রকম মনে হয়, কিন্তু সে কবরের অভ্যন্তরীণ অবস্থা কিন্তু এমন নয় যে সেম, বরঞ্চ এর অনেকটা ভিন্ন। অনেকের কবর বেহেস্তের পুষ্পদানে পরিণত, অনেকটা জাহান্নামের গর্ত, আর অনেকে কষ্টের মধ্যে থাকে, অনেকে আরামদায়ক অবস্থার মধ্যে থাকে। সবাই তো কবরবাসী হয়, যদিও বা দেখতে সব কিছু উপরে সুন্দর লেভেল করে দেওয়া হয়েছে, সব কিছু ঠিক সেম লাগছে, কিন্তু ভিতরের অবস্থা কেমন হতে পারে? আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক আমরা শ্রবণ করার চেষ্টা করি, যেটা তিরমিজি শরীফের চতুর্থ খণ্ডের 208 পৃষ্ঠার মধ্যে আসছে, হাদিস শরীফ 2468। তাজেদারে মদিনা রাহাতাকাল বসিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর হয়তো জান্নাতের বাগান সমূহের একটি বাগান বা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত, হয়তো একটা জান্নাতের বাগানের একটি অংশ বাগান, নাইলে জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। যদি জান্নাতের বাগান হয় তো ওয়েলকাম, আরামে আয়েশে আপনি ঘুমাতে পারেন। যে বলা হচ্ছে একজন কবরস্থ ব্যক্তি, সে এমনইভাবে কবরবাসীদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা যারা নেককার পরেশগার ইমানদার হয়ে ইমান নিয়ে কবরে গিয়েছে, মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তির জন্য কেমন, সে যেন ফুলসজ্জা বিছানার মধ্যে সে যেন আরাম করছে, এমন বিছানার মধ্যে আরাম করছে যেন সে ঘুমিয়ে গেল, আর যখন হাসরের দিন জাগ্রত করা হবে, উঠানো হবে, সে বলবে যে কিয়ামত কি কায়েম হয়ে গিয়েছে, কেন লাগছে সে যেন দেখুন এখনই সে ঘুমালো আর এখনই যেন তার ঘুম ভেঙে গেল। তাহলে এত যে লম্বা সফর, এত যে কঠিন সফর, পরকালের সফরটা এত বেশি যা শেষ নেই, আর ইমানদার ব্যক্তির জন্য মুমিন ব্যক্তির জন্য বলা হচ্ছে সে যেন এখনই ঘুমালো, ঘুম থেকে এখনই উঠলো। অনেক সময় আমরা ঘুমে বিভোর হয়ে যাই, এরপর চোখ করলে দেখি সকাল হয়ে গিয়েছে, তো তাদের জন্য এরকমই আরামের বিছানায় শায়িত, জান্নাতের বাগানের মধ্যে একটি। আর যারা জাহান্নামের গর্ত, সে চাইবে কবে এই কষ্ট থেকে আমি পরিত্রাণ লাভ করব, অথচ তার এক একটা দিন এক একটা মুহূর্ত কোটি কোটি বছরের মতো তার মনে হবে। তো প্লিজ তাইবের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুনিয়ার সাময়িক আরামায়েশের জন্য আমরা কেন ওই কঠিন স্থানের মধ্যে আমরা কষ্টের মধ্যে পড়ব? দুনিয়াতে একটু যদি গুনাহের কা অভ্যাস যদি আমরা পরিহার করি, দুনিয়াতে যদি আমরা একটু কষ্টে দিন অতিবাহিত করি, আল্লাহ তার পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে, তো বাহ্যিক দৃষ্টিতে আমাদের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কবরের মধ্যে গেলে ইনশাআল্লাহ তাআলা আমি আপনি আরামের মধ্যে থাকতে পারবো। হযরতে সাইয়েদনা সুফিয়ান রহমতুল্লাহ আলাই ইনি বলেন যে যেটা ইহিয়াউল উলুমের পঞ্চম খণ্ডের মধ্যে আসছে, যে ব্যক্তি কবরের আলোচনা বেশি পরিমাণে করে সে একে জান্নাতের বাগান সমূহের একটি বাগান হিসেবে পায়, এবং যে এর স্মরণ থেকে উদাসীন থাকে সে এটিকে অর্থাৎ কবরটিকে জাহান্নামের গর্তসমূহ হতে একটি গর্ত হিসেবে পায়। আচ্ছা প্রিয় ইসলাম, এরা মাদিনা চ্যানেলের দর্শক, আমি আপনি আজকে পুরা দিনে কয়বার কবরের কথা স্মরণ করলাম? যদি আমরা দেখি তাহলে আমরা এটাই আমাদের পরিলক্ষিত হয় সামনে, যে আমাদের কবরের কথা উদাসীন, আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়া হচ্ছে। আফসোসের বিষয়, কবরস্থানের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার পানা, যে এখনকার বেহায়াপনা, ছেলে মেয়ে একসাথে কবরস্থানের পাশে ওয়ালের মধ্যে বসে আছে, অনেকে গান বাজনা শুনতেছে, অনেকে পাশে কবর রয়েছে, কবরের পাশ দিয়ে অতিক্রম করছে, সে কিন্তু নিজের খেল তামাশার মধ্যে মগ্ন রয়েছে। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, তাদের জন্য না জানি কত ভয়াবহ অবস্থা হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। কবরের পাশ দিয়ে যাচ্ছে, কবর আমাদের সামনেই রয়েছে, কিন্তু আমাদের স্মরণ, আমরা কবরের স্মরণ থেকে উদাসীন রয়েছি। তাহলে যারা কবরের স্মরণ থেকে উদাসীন রয়েছে, তারা কি জান্নাতের বাগান থেকে কি বাগান পাবে, নাকি জাহান্নামের গর্ত থেকে গর্ত পাবে? আমরা ফয়সালা করি, আপনি ফয়সালা করুন, আপনি ফয়সালা করে আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আমি প্রস্তুতি গ্রহণ করি, তখন ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি মিলবে। ইহিয়াউল উলুমের মধ্যে আরও আসছে পঞ্চম খণ্ডের 238 পৃষ্ঠার মধ্যে, হযরতে সাইয়েদানা সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি, ইনি বলেন, আমি কবরস্থানে প্রবেশ করলাম, যখন সেখান থেকে বের হতে লাগলাম তখন উচ্চস্বরে কেউ বলল, হে সাবিত, এই কবরবাসীদের নিরাপত্তা দেখে ধোকা খেও না, তাদের মধ্যে অসংখ্য লোক বিষণ্ন রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কবরের বিষণ্ণতা, কবরবাসীর বিষণ্ণতা, কবরবাসীর অস্থিরতা হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু যারা নেককার, পরেষ্কার, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, তারা যদিও বা জমিনের উপরে রয়েছে, কিন্তু এমন এমন আল্লাহ তাআলার বান্দা দুনিয়াতে ছিল যারা কবরের অবস্থাটি সম্পর্কে জেনে যেত। আহ, ইবনে মাজাহ শরীফের চতুর্থ খণ্ডের 466 পৃষ্ঠায় 4195 নং যে হাদিস শরীফটা আসছে, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি, যে রহমতে আলামিয়ান আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কিত খোদাবিরতা লক্ষ্য করুন। যেমনইভাবে হযরতে সাইয়েদানা বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজার মধ্যে শরীক ছিলাম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের এক পাশে বসেছিলেন এবং এতই কান্নাকাটি করতে রইলেন যে মাটি ভিজে গেল। অতঃপর ইরশাদ করলেন, এর জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রিয় ইসলাম ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করত না। নবীদের বডি মোবারককে, শরীর মোবারককে জমিনে খাওয়া সেটা হারাম করে দিয়েছে। জমিন নবী আলী সালাতাম এর বডি মোবারককে খাওয়া সেটা তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। যে নবী আলী সালাতামগণ সম্মানিত এবং নবীদের সর্দার রহমতে আলামিয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মধ্যে শরিক হতেন, জানাজা নামাজে অংশগ্রহণ করা সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কবরের এক পাশে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাকাটি, কেমন কান্না যে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে, যে নবী সুপারিশ ক্রমে আমরা জান্নাতে যাব, আর সেই নবী উম্মতের মায়ায়, নিজের জন্য নয়, উম্মতের মায়ায় কান্না করছে, আল্লাহকে ভয় করে কান্না করছে। তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদাবিধি এত উচ্চ পর্যায়ে, আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের কেমন করা উচিত? আল্লাহর পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন শিক্ষাটা দিচ্ছে? আসুন আমরা নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ তাআলা গুনাহের কাজ পরিত্যাগ করে যে নবী দরদি রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের কান্ডারি রয়েছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি খুশি থেকে আমাদের জীবন, আমাদের কাল অতিপাত যেন হয়। আহ, ইহিয়াউল উলুমের মধ্যে কতই না আসছে, হযরতে সাইয়েদানা হাসান বিন সালিহ রহমতুল্লাহ আলাইহি যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন তখন বলতেন, হে কবরেরা, তোমাদের প্রকাশ্য অবস্থা খুব ভালো, কিন্তু বিপদ সব তোমাদের পেটে। উপরে দেখতে তো স্বাভাবিক, কিন্তু বিপদ সব কবরের পেটে। হযরতে সাইয়েদানা আতা সুলামি রহমতুল্লাহ আলাইহির পবিত্র অভ্যাস ছিল যে যখন রাত হতো তখন কবরস্থানের দিকে চলে যেতেন এবং বলতেন, হে কবরবাসীরা, তোমরা মৃত্যুবরণ করেছ? হাই মৃত্যু, তোমরা নিজের আমল দেখেছ? হাই আমল! অতপর বলতেন, হাই হাই, কাল আতাও কবরে যাবে। অর্থাৎ তাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল আতাও কবরে যাবে, হাই কাল আতাও কবরে যাবে। এভাবে কান্নাকাটি করতে করতে সারা রাত অতিবাহিত করতেন। প্রিয় ইসলামী ভাইরা, কবরের একাকিত্বের ভয়, সেটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? আমরা উদাসীন রয়েছে, অথচ আল্লাহ তাআলার নেককার বান্দাগণ যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হবার ক্ষমতা রাখে, কু সমস্ত ব্যক্তির মাঝে আল্লাহ তাআলার ভয়, কবরের একাকিত্ব অবস্থার তাদের কত না চিন্তা ব্যাকুল থাকতো, আর আমাদের অবস্থাটা কোথায়? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। ভেবে দেখুন একটু, গুণা ভরা জীবন অতিবাহিত করে মৃত্যুবরণকারী কীরূপ যন্ত্রণাদায়ক অবস্থা হবে, আর যখন কবরে এসব কিছু দেখবে, শুনবে, বুঝবে, সেই মুহূর্তে তার এরূপ অবস্থা হবে যে পিয়ারা নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তি এই বিষয়টি বুঝতে পারে যে তাকে কে গোসল দিচ্ছে, তাকে কে কাঁধে উঠাচ্ছে, এমন কি কে তাকে কবরে নামাচ্ছে। আহ আহ, যখন কবরে নামানো হবে তখন কি অবস্থা হবে? হযরতে সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেকে নিজের একাকিত্বের দিনের কথা বলবো না, না সেই দিন যখন আমাকে কবরে একাকী নামিয়ে দেওয়া হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরে একাকী নামিয়ে দেওয়া হবে, জান্নাতের বাগান হলে তো ভালো, আর যদি জাহান্নামের গর্ত হয় আমাদের কি হবে, আমাদের অবস্থানটা কি হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। হযরতে সাইয়েদনা রাবি বিন হুসাইম রাহমাতুল্লাহ তাআলা আলাই নিজের ঘরের মধ্যে একটি কবর করে নিয়ে রেখেছিলেন, নিজের ঘরে একটা কবর করে রেখেছিলেন। যখনই তিনি নিজের অন্তরে কোনো কঠোরতা অনুভব করতেন তখন তার ভিতর গিয়ে শুয়ে পড়তেন, এবং যতক্ষণ আল্লাহ তাআলা চাইতেন সেখানে অবস্থান করতেন। অতঃপর 18 পারা সূরা মুমিনুনের 99 এবং 100 নং আয়াতের অংশটুকু তিলাওয়াত করতেন। তরজমাই কানজুল ইমান, হে আমার রব, আমাকে পুনরায় ফেরত পাঠান, হয়তো আমি তখন কিছু পুণ্য অর্জন করব তাতে যা আমি ছেড়ে এসেছি। অতঃপর নিজের নফসের প্রতি মনোবেশ করে বলতেন, হে রাবি, এখন তোমাকে কবরে ফিরিয়ে দেওয়া হলো। দেখেন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবর করে রেখে কবরের স্মরণে কেমন অস্থিরতা তাদের মধ্যে কাজ করছেন, আর আমরা যারা বৎকার গুনাহের অভ্যাস পরিত্যাগ করা আমাদের সম্ভব হচ্ছে না, আমাদের অবস্থানটা কোথায়? আল্লাহওয়ালারা চিন্তাগ্রস্ত থাকতেন, কবরে আমার অবস্থানটা কি হবে। আহ, ইহিয়াউল উলুম কিতাবের মধ্যে আসছে, হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে বসা ছিলেন, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে বললেন, আমি এমন লোকদের নিকট বসে আছি যারা আখিরাতের স্মরণ করিয়ে দেয়, এমন যখন উঠে যায় তখন তারা আমার গীবত করে না। প্রিস্টাই ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ওইসব ব্যক্তিদেরকে বন্ধু বানাবো যাদের সহবতের মধ্যে, যাদের সংস্পর্শের মধ্যে আসলে, যাদের সাথে বসা হলে, উঠা হলে, সংস্পর্শের মধ্যে আসলে আল্লাহ তাআলার রাসূলের কথা স্মরণে আসে যায়, আখিরাতের কথাই ইয়াদ আসে যায়, আমরা তাদের সঙ্গ অবলম্বন করব, আর ওদের সঙ্গ অবলম্বন করব যারা আমি উঠে যাওয়ার পর, আমি তৃতীয় পক্ষ যখন আমি চলে যাব, তারা উভয় পক্ষের মধ্যে যাতে আমার গিবরটা না করে। তাহলে সঙ্গ অবলম্বন করার ক্ষেত্রে আমাদেরকে সেটাই খেয়াল করতে হবে, যারা আল্লাহওয়ালা, যারা পরেষ্কার, যারা মুত্তাকি, যারা আশিকে রসুল, আলহামদুলিল্লাহ আজ্জাল, দাওয়াত ইসলামের এই পরিবেশের মধ্যে আমার আমির আলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সবাইকে এই জেহেনে মন মানসিকতা দিচ্ছে যে আল্লাহওয়ালা হো, আখিরাতের ফিকির করো, চিন্তা ভাবনা করো, এবং সেটা একে অপরকে দেয়। মানুষ কোন দিক দিয়ে ব্যাংকে টাকা রাখলে কি হবে, এদিকে এটা হলে কি হবে, দুনিয়াবী লোভ লালসা, দুনিয়াবী ধন সম্পদের মধ্যে মগ্ন থাকার জন্য কতই না আপনাকে আমাকে বিভিন্ন ধরনের উদ্বুদ্ধ করে, কিন্তু আখিরাতের সফরকে কামিয়াব করার জন্য কজন আপনাকে উদ্বুদ্ধ করে? তাহলে বুঝতে হবে সবাই দুনিয়াদার, দুনিয়ার দিকে সবাইকে আগানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা দুনিয়ায় শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, বরঞ্চ আখিরাতের সফরকে কামিয়াব করার জন্য আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করবে ইনশাআল্লাহ তাআলা। তো দাওয়াত ইসলামের এই সোহবত, দাওয়াত ইসলামের এই পরিবেশ, আপনি মাদানী কাফলে সফর করুন, মাদানী নামতের উপর আমল করুন, আশিকার রসুলের সোহবত এখতিয়ার করুন, এবং যে ফয়জানে সুন্নাত কিতাব রয়েছে ওই কিতাবটা আপনি ঘরের মধ্যে রাখুন, এবং ফয়জানে সুন্নাত থেকে পড়ে পড়ে আপনি 4-5 মিনিট পরে আপনার সন্তান সন্তানদেরকে, স্ত্রীদেরকে, মা বোনদেরকে শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ, তাদের মধ্যে সংশোধনের কাজটা এগিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আরও কিছু শ্রবণ করি, যে হযরতে সাইয়েদানা জাফর বিন মুহাম্মদ রহমতুল্লাহ আলাই রাতে কবরস্থানের তশরিফ নিয়ে যেতেন এবং বলতেন, হে কবরবাসীরা, কি ব্যাপার যে আমি তোমাদের ডাকছি অথচ তোমরা উত্তর দিচ্ছ না? অতঃপর বলতেন, আল্লাহ তাআলার কসম, এদের উত্তর দেওয়াতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে? আহ, মূলত যেন আমি তাদের অন্তর্ভুক্ত। অতঃপর ফজরের সময় উদিত পর্যন্ত, অর্থাৎ ফজরের সময় আসার আগ মুহূর্ত পর্যন্ত তিনি রহমতুল্লাহ আলাই নফল নামাজ আদায় করতে থাকতেন। কৃষ্ণ বেরা, আমরাও তো কবরকে স্মরণ করি, আহ আমার কি হবে, আহ আমরা কিভাবে থাকবো কবরে, মুখে জবানে তো বলি কিন্তু বলার পর আমরা নামাজটা কোথায়? আমরা কি নফল নামাজের মধ্যে মগ্ন থাকি? আমরা কি কোরআনে পাকের তেলাওয়াত করি? আমরা কি আরামায়েশে থাকার জন্য কি গুনাহের কাজ পরিহার করেছি? যদি না করি তাহলে জবানে হায় হুতাশ করার কোনো দাম থাকে না। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের কথা বললাম, তারা কবরকে স্মরণ করতো, কবরের পাস্তি অতিক্রম করতো, কবরে আসা যাওয়া করতো, এবং ভয় করে, আখিরাতের চিন্তা ভাবনা করে, আল্লাহকে ভয় করে তারা আমলটা বৃদ্ধি করত। আচ্ছা, যেমন আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদানা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোনো বন্ধুকে বলতেন, ভাই মৃত্যুর স্মরণ আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি রাতভর জেগে থাকি এবং কবরবাসীদের সম্পর্কে আমি ভাবতে থাকি। হে ভাই, যদি তুমি 3 দিন পর কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দেখো, তার জীবনে অনেক দিন তার সাথে থাকার পরেও তাকে দেখে তোমার মধ্যে আতঙ্ক বিরাজ করবে, এবং তুমি যদি তার ঘরের এবং তার কবরের অভ্যন্তরীণ অংশ দেখো যাতে কীট পতঙ্গ বিচরণ করছে, শরীরকে খাচ্ছে, পুঁজে বের হচ্ছে, মারাত্মক দুর্গন্ধ আসছে, আর কাফনও ময়লা হয়ে গিয়েছে, হায় হায়, একটু বাবুন, চিন্তা ভাবনা করুন, এই মৃত ব্যক্তি যখন জীবিত ছিল কতই না সুন্দর ছিল, কতই না সুকাঠামো ছিল, কত না সে বুদ্ধিমাত্রার মধ্যে সবার ফার্স্ট ছিল, কাজকর্মের মধ্যে কতই না এগিয়ে গিয়েছিল, উন্নত মানের সুগন্ধি ব্যবহার করত, উন্নত মানের পোশাক পরিধান করত। আহ, এসব বর্ণনাকারীদেরকে বলেন, এতটুকু বলার পর তার মধ্যে বাপ আবেগের সৃষ্টি হলো আর চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। প্রিয় প্রিয় স্নাবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা হযরতে সাইয়েদানা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলাম, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত হওয়ার পর তাদের মধ্যে এত ভয় যে আমার কবর জান্নাতের বাগান হবে না জাহান্নামের ঘাটে হবে, যে দেখতে আমাদের মধ্যে অনেক মানুষ যাকে আপনি চিনতেন, আপনার বন্ধুত্বের মধ্যে রয়েছে, ওই সুন্দর চেহারা কিন্তু কবরস্থ হবার পর 2-3 দিন পর আপনি যদি তাকে চিনতে পাবেন না, যদি নেককার হয়, পরেস্কার হয়, মুত্তাকি হয়, আশিক রসুল হয়, তার শরীর ইনশাআল্লাহ তাআলা অক্ষত অবস্থায় থাকবে। দাওয়াত ইসলামের অনেক মুবাল্লিগি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাবাজাল বৃষ্টির কারণে যখন কবর ধসে যায়, অনেক সময় কবর বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন কারণে যখন মাটির ছাপা পড়ে যায়, কবর ভাঙ্গন ধরে যায়, অনেক জায়গার মধ্যে এমন হয়েছে যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী যাকে 2-3 বছর আগে কবরস্থ করা হয়েছে, মুফতি দাওয়াত ইসলামী মুফতি ফারুক রহমতুল্লাহ আলাইহির কবরে এমন হয়েছে, 3-3.5 বছর প্রায় ইন্তেকালের পর যখন বৃষ্টির কারণে তার কবরটা সরে গিয়েছিল, তো মুফতি থেকে পরামর্শক্রমে যখন দেখলো সেটাকে সংস্কার করার জন্য গেল, দেখা যাচ্ছে ওই মুফতি দাওয়াত ইসলামী মুফতি ফারুক রহমতুল্লাহ আলাইহির শরীর যেমন অবস্থায় 3 বছর আগে ছিল এখনও আছে, মাশাআল্লাহ, জুলফি মুবারক, চুল তার শোভা পাচ্ছে, ইমাম শরীফ দেখা যাচ্ছে, তার কাফনের কাপড়কেও পোকামাকড় স্পর্শ করেনি। স্বাভাবিক একটা কাপড়
এখানে রাখলে ময়লা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, মাটি রাখলে সেটা পোকা লেগে যায়, আর ছাড়া তিন বছর পর অক্ষত থাকা, এটা হলো আল্লাহওয়ালাদের নিদর্শন। তো ইনশাআল্লাহ তাআলা আমাদের কবর হোক জাহান্নামের গাঠি নয়, জান্নাতের বাগান হোক, সে প্রত্যাশা রাখতে হবে, ইবাদত করতে হবে আল্লাহ তাআলার ভয় নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত নিয়ে যখন আপনি চলবেন তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের অবস্থাটা ভালোই হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহতা থেকে, কবরের আজাব থেকে বাঁচাক এবং আমাদের কবরকে সুরক্ষিত রাখুক সেই কামনা করি। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে আমল করার সে তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর উজ্জ্বল কর ওগো মোর প্রিয়।